রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। উম্মাহাতুল মুমিনিন সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা এর জীবনী। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল পঞ্চম হিজরিতে। সে সময় জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা সহ রাসূলের মোট ছয়জন স্ত্রী জীবিত ছিলেন। আর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে দুইজন রাসূলের জীবদ্দশাতেই মারা গিয়েছিলেন এবং তারা হচ্ছেন খাদিজা বিনতু খুয়াইলিদ এবং জাইনাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু আনহুমা। তাই তাদের দুজনকে সহ জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অষ্টম স্ত্রী। জন্মের পর জুয়াইরিয়া বিনতুল হারিসের নাম রাখা হয়েছিল বাররা। বাররা শব্দের অর্থ অত্যন্ত পুণ্যবতী। এই নামের মধ্যে আত্মপ্রশংসার ভাব থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটি অপছন্দ করলেন। তাই বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাররার নতুন নাম রাখেন জুয়াইরিয়া। জারিয়া এই শব্দটি থেকে জুয়াইরিয়া শব্দের উৎপত্তি, যার অর্থ ছোট্ট বালিকা। যদিও তখন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 20 বছর, এই বয়সের মেয়েকে বালিকা বলা যায় না। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাদে অন্যান্য উম্মুল মুমিনিনের তুলনায় জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল কম। এ কারণেই নবীজি এই নাম রেখেছেন বলে আলেমদের অনেকে মত দিয়েছেন। গত পর্বে আমরা জেনেছি উম্মুল মুমিনিন জাইনাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহার নামও ছিল বাররা। উম্মুল মুমিনিনদের মধ্যে আরও একজনের নাম ছিল বাররা, তিনি হলেন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা, যার জীবনী সামনের দিকে আসবে ইনশাআল্লাহ। আজ আমরা যার জীবনী আলোচনা করছি তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন আরবের বিখ্যাত বনু মুস্তালিক গোত্রের সর্দারের মেয়ে। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার পিতার নাম হারিস ইবনে দিরার। আমরা জানি আরবের লোকেরা বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত ছিল, তাই সেখানে অন্যান্য এলাকার মতো রাজা বাদশাহ উপাধির প্রচলন ছিল না। তবে বড় বড় গোত্রের নেতাদেরকে অনেকটাই রাজা বাদশাহদের সমতুল্য ধরা হতো। সেই হিসাবে বলা যায় গোত্র প্রধানের মেয়ে হিসেবে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন অনেকটাই আরবের রাজকন্যার মতো। তিনি জন্মেছিলেন বনু মুস্তালিক গোত্রে। এই বনু মুস্তালিক ছিল বনু খুজাআ গোত্রের একটি শাখা। ওরা ছিল মুশরিক, ছিল মূর্তি পূজারী। ওরা মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করত। এমনই একটি চক্রান্তের খবর পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন এবং তাই ফলশ্রুতিতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে উম্মুল মুমিনিন হিসেবে গ্রহণ করেছিলেন। জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল পঞ্চম হিজরিতে। এই পঞ্চম হিজরি বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল। এ বছরেই সংঘটিত হয়েছিল খন্দকের যুদ্ধ। প্রায় এক মাস ধরে আরবের কাফের মুশরিকদের সম্মিলিত বাহিনী মদিনা ঘেরাও করে রেখেছিল। তাদের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল প্রায় 10,000, কিন্তু এরপরেও আল্লাহর সাহায্যে কাফেররা পরাজিত হয়, পালিয়ে যায়, আর মুসলিমরাই বিজয়ী হন, তারা টিকে থাকেন। খন্দক যুদ্ধ শেষ হতে না হতেই শুরু হয়েছিল আরেকটি যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল বনু কুরাইজার ইহুদিদের বিরুদ্ধে। বিশ্বাসঘাতকতা এবং চুক্তি ভঙ্গের কারণে তাদের যোদ্ধাদেরকে, পুরুষদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এরপর প্রায় এক মাস কেটে যায়। হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন বনু মুস্তালিকের মুশরিকরা মদিনায় হামলার চক্রান্ত করছে। এই সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে পাঠালেন খবরটা যাচাই করার জন্য। তিনি গেলেন বনু মুস্তালিকের এলাকায় এবং সেই সাহাবি ছিলেন বুরাইদা ইবনে আল হুসাইব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। তিনি সেখানে গিয়ে দেখেন সত্যি ওরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অস্ত্রশস্ত্র জড়ো করছে আর সবাই মিলে মদিনায় হামলার কথা আলাপ আলোচনা করছে। সাহাবি এই খবর নিয়ে ফিরে এলেন মদিনায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন ওদেরকে মদিনায় হামলার সুযোগ দেওয়া যাবে না, বরং আমরাই ওদের এলাকায় গিয়ে হামলা করব। এরপর 700 সাহাবি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন বনু মুস্তালিকের এলাকার উদ্দেশ্যে। এই অভিযানে মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্বে বিপুল সংখ্যক মুনাফিক অংশ নিয়েছিল, কারণ মুনাফিকরা বুঝতে পেরেছিল এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের সম্ভাবনাই বেশি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুপক্ষকে কোনো ধরনের প্রস্তুতির সুযোগ না দিয়ে অকস্মাৎ আক্রমণ পরিচালনা করছেন। এই কারণে গনিমতের সম্পদ লাভের লোভে মুনাফিকরা এই যুদ্ধে অংশ নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়েছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী আলোচনায় এই বনি মুস্তালিকের অভিযান নিয়ে কিছু কথা হয়েছে। এই অভিযান থেকে ফেরার পথেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই সাদাকালো গলার মালা বা হারটি হারিয়ে গিয়েছিল, আর মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দিয়েছিল, যা আমরা পূর্বে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনীতে আলোচনা করেছি। এবার আমরা যাচ্ছি বনু মুস্তালিকের সেই যুদ্ধ সম্পর্কে। বনু মুস্তালিকের এলাকায় একটি কুয়া ছিল, কুয়াটির নাম মুরাইসি। এটাই ছিল ওদের পানির একমাত্র উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে দ্রুত সেই কুয়াটির কাছে গিয়ে পৌঁছালেন এবং সেখানকার নিয়ন্ত্রণ গ্রহণ করলেন। হঠাৎ করে মুসলিমদের বাহিনী দেখে অবাক হয়ে গেল বনু মুস্তালিকের লোকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সময় সেখানে গিয়ে পৌঁছালেন যখন ওরা পানি খাওয়াচ্ছিল ওদের পশুগুলোকে। যুদ্ধ শুরু করার মতো প্রস্তুত অবস্থায় ওরা ছিল না। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেই ওদের উপর আক্রমণ পরিচালনা করতে পারতেন, ওদেরকে চরমভাবে পর্যদস্ত করতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তেও ওদেরকে একটি সুযোগ দিতে চাইলেন। তিনি তাদেরকে ইসলাম গ্রহণের প্রস্তাব দিলেন। ইসলাম গ্রহণ করলে তারা নিজেদের এলাকায় শান্তিতেই থাকতে পারবে। এই প্রস্তাব দিয়ে প্রতিনিধি হিসেবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন বনু মুস্তালিকের কাছে। কিন্তু ওই মুশরিকরা এই প্রস্তাব ফিরিয়ে দিল। ইসলাম গ্রহণের বদলে ওরা একটি তীর নিক্ষেপ করল মুসলিমদের দিকে। এর মাধ্যমে তারা বুঝিয়ে দিল তারা ইসলাম গ্রহণ করবে না, বরং সুস্পষ্ট শত্রুতার বার্তা দিল। ওদের নিক্ষিপ্ত তীরটি এসে বিঁধল একজন সাহাবীর গায়ে। এরপর দুই দলের মধ্যে শুরু হলো যুদ্ধ। মুশরিকরা মুসলিমদের দিকে তীর বর্ষা নিক্ষেপ করতে লাগল। এভাবেই যুদ্ধের অনেকটা সময় কেটে গেল। দূর থেকে তীর বর্ষা নিক্ষেপ হচ্ছিল, কিন্তু সরাসরি সম্মুখ যুদ্ধ শুরু হচ্ছিল না। এরপর এক সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা সারিবদ্ধ হয়ে একসাথে আক্রমণ করলেন ওদের উপর। তখন ওই মুশরিকরা পরাজিত হল, তারা ময়দান থেকে পালিয়ে গেল। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল বনু মুস্তালিকের নেতা হারিস ইবনে আবি দিরার। এই যুদ্ধে মুসলিমরা প্রচুর গনিমত পেলেন। প্রায় 5,000 ভেড়া এবং 200 উট পেলেন তারা। কাফেরদের মধ্যে 10 জন সৈন্য নিহত হয়েছিল আর 700 জন বন্দী হয়েছিল। যুদ্ধের নিয়ম অনুসারে বন্দীদেরকে দাস দাসী বানানো হলো আর ওদেরকে বণ্টন করে দেওয়া হলো সাহাবিদের মাঝে। এমনই একজন বন্দী ছিলেন বনু মুস্তালিক গোত্রের নেতা হারিসের মেয়ে বাররা। তাকে দাসী হিসেবে বণ্টন করা হয়েছিল সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহুর কাছে। কিন্তু বাররা যে একজন নেতার মেয়ে আর তিনি ছিলেন বেশ আত্মমর্যাদা সম্পন্ন, এই কারণে বাররা দাসী হয়ে বন্দী জীবন কাটাতে চাইলেন না। তিনি অর্থের বিনিময়ে মুক্তি চাইলেন সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহুর কাছে। কোনো দাস দাসী যদি তার মনিবের কাছে অর্থ প্রদানের বিনিময়ে মুক্তির আবেদন করে, সেই মুক্তির আবেদনের নাম মুকাতাবা। সেই আবেদন শুনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, 9 উকিয়া স্বর্ণ দিলে তুমি মুক্তি পাবে। কিন্তু বাররা তিনি এত স্বর্ণ পাবেন কোথায়? এ কারণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। বাররা বললেন, আমি বনু মুস্তালিক গোত্রের নেতা হারিসের মেয়ে। আমাকে দাসী হিসেবে বণ্টন করা হয়েছে সাবিত বিন কায়েসের কাছে। আমি তার কাছে মুক্তির আবেদন করেছি, আপনি আমাকে সাহায্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে বললেন, তুমি কি এর থেকেও ভালো কিছু চাও? বাররা বললেন, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার মুক্তিপণ শোধ করে দিচ্ছি আর তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করছি। একথা শুনে আশ্চর্য হয়ে গেলেন বাররা। তিনি খুবই খুশি হলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রস্তাব গ্রহণ করে নিলেন। এভাবে তিনি মুক্তি পেলেন দাসত্ব থেকে আর লাভ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী হওয়ার সৌভাগ্য। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাররার নামটি পরিবর্তন করে রাখেন জুয়াইরিয়া, যে সম্পর্কে আমরা শুরুতেই কথা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের আগে উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি দেখলেন মদিনা থেকে একটি চাঁদ ছুটে আসছে তার দিকে। এরপর সেই চাঁদটি নেমে এলো তার কোলে। জুয়াইরিয়া ছিলেন বুদ্ধিমতী, তাই তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই এই স্বপ্নের কোনো অর্থ আছে। হয়তো মদিনার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু একটা ঘটবে তার জীবনে। কিন্তু এই স্বপ্নের কথা কাউকে বললেন না তিনি। পরবর্তীতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের এলাকায় এলেন আর আমি বন্দী হলাম, তখন আমার দেখা স্বপ্নটি সত্য হওয়ার আশা বেড়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মুক্ত করে বিয়ে করলেন আর আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। এই যুদ্ধে একটি মুজিজা ঘটেছিল, সেই কথা স্মরণ করে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখেছিলাম মুসলিমদের সৈন্য সংখ্যা অনেক বেশি, এত বেশি যার সংখ্যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এরপর আমি ইসলাম গ্রহণ করলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করলাম। তখন বুঝতে পারলাম আসলে মুসলিমদের সৈন্য সংখ্যা অত বেশি ছিল না, বরং মুশরিকদের অন্তরে ভয় সৃষ্টির জন্য আল্লাহ তাআলা মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা বেশি করে দেখিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ের পর সাহাবায়ে কেরাম বললেন, বনু মুসতালিক তো এখন আমাদের রাসূলের শ্বশুরবাড়ির লোকজন, যেই বংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন আমরা কি তাদেরকে দাস দাসী বানিয়ে রাখতে পারি? এই কথা বলে সাহাবায়ে কেরাম পরামর্শ করতে বসলেন। এরপর তারা সিদ্ধান্ত নিলেন সব বন্দীদেরকে মুক্ত করে দেবেন, এমনকি যাদের থেকে মুক্তিপণ নেওয়া হয়েছিল তাদের মুক্তিপণও ফেরত দেওয়া হবে। এভাবেই মুক্তি পেয়েছিল বনু মুসতালিকের সকল বন্দীরা, যাদের সংখ্যা ছিল 700 জনেরও বেশি। সাহাবায়ে কেরামদের এই উদারতা দেখে খুশি হয়ে গেল বনু মুসতালিকের লোকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ের সংবাদ শুনে তারা আরও আনন্দিত হলো, তাদের মন থেকে শত্রুতার চিহ্ন দূর হয়ে গেল। এরপর বনু মুসতালিকের লোকেরা সবাই ইসলাম গ্রহণ করতে লাগল, এমনকি যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তারাও ফিরে এলো মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে তারা সবাই একে একে ইসলাম গ্রহণ করতে লাগল। এই কারণেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি জুয়াইরিয়ার থেকে অধিক কল্যাণময়ী কোনো নারী দেখিনি যার কারণে তার গোত্রের লোকেরা এত উপকার পেয়েছে। দাসত্ব থেকে মুক্তি, এটাই ছিল উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার বিয়ের মোহর। এ সম্পর্কে ইবনে সাদ রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, বনু মুস্তালিক গোত্রের প্রতিটি বন্দির মুক্তি তার মোহর হিসেবে ধার্য করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার যখন বিয়ে হয়েছিল, তখন জুয়াইরিয়া ছিলেন মাত্র 20 বছর বয়সের একজন মহিলা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন প্রথম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে দেখেন, তখন প্রথম দেখাতেই তাকে যথেষ্ট রূপবতী এবং তার চালচলন খুবই মিষ্টি মধুর বলে বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার রূপ এবং সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে বলেছেন, কানাত জুয়াইরিয়া ইমরাআতুন হালওয়াতুন ওয়া মালিহা। জুয়াইরিয়ার মধ্যে মধুরতা এবং ছলাকলা উভয় ধরনের গুণ বিদ্যমান ছিল। হালুয়া অর্থাৎ তার মধ্যে মিষ্টি মধুরতা, এই বৈশিষ্ট্য ছিল, এবং মালিহা এই শব্দের অর্থ হচ্ছে তিনি হচ্ছেন লাবণ্যময়ী। আক্ষরিক অর্থে এই শব্দের অর্থ হচ্ছে লবণাক্ত। যেহেতু সেই সময়ে আরবে লবণের খুব অভাব ছিল, সুতরাং এই উপমার মাধ্যমে অত্যন্ত দামি বা মূল্যবান কোনো কিছুকে বোঝানো হতো। এভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার মধ্যে মিষ্টি মধুরতা এবং লাবণ্যময়ী বৈশিষ্ট্য উভয়টিই বিদ্যমান ছিল। তিনি বলেছেন, এমন কেউ নেই যে তাকে দেখে মুগ্ধ হতো না। আবু দাউদে বর্ণিত হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, জুয়াইরিয়া ছিলেন খুবই সুন্দরী এবং আকর্ষণীয় নারী। যখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুক্তির আবেদন জানাতে এসেছিলেন, তখন আমি দেখলাম জুয়াইরিয়া দরজায় দাঁড়িয়ে আছেন, আর আমি এটা পছন্দ করলাম না, কারণ আমি বুঝতে পারলাম আমি জুয়াইরিয়ার মধ্যে যে সৌন্দর্য এবং বৈশিষ্ট্য দেখেছি, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার মধ্যে সেটা লক্ষ্য করে থাকবেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভেবেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন, এবং শেষ পর্যন্ত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ধারণাই সত্যি হয়েছিল। ওদিকে উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা হারিস ইবনে দিরার এই খবর জানত না। আগেই বলেছি হারিস ছিল আরবের বড় নেতাদের একজন। যুদ্ধে পরাজিত হবার পর হারিস বিন দিরার পালিয়ে গিয়েছিল ময়দান ছেড়ে, কিন্তু এই পালিয়ে যাওয়া এবং তার মেয়ে মুসলিমদের হাতে বন্দী হয়েছে, এই উভয় বিষয় ছিল তার জন্য খুবই লজ্জা এবং অপমানের। হারিস ভাবল তার মেয়ে মুসলিমদের হাতে বন্দী হয়ে আছে, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই সে মেয়েকে মুক্ত করার জন্য মুক্তিপণ নিয়ে রওনা দিল মদিনার উদ্দেশ্যে। হারিস এসেছিল কতগুলো উট নিয়ে, এবং সেই উটগুলো ছিল অর্থ সম্পদে বোঝাই করা। এর মধ্যে দুইটি উট ছিল তার খুবই প্রিয় এবং পছন্দের। এ কারণে সেই দুইটি উটকে সে আলাদাভাবে লুকিয়ে রাখল একটি গোপন জায়গায়, আর বাকি উটগুলো নিয়ে এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এরপর হারিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনি আমার মেয়েকে বন্দি করে রেখেছেন, এই নিন তার মুক্তিপণ, এবার তাকে আমার সাথে যাওয়ার অনুমতি দিন। এই বলে হারিস তার উটগুলোর উপরে থাকা অর্থ সম্পদের বর্ণনা দিতে লাগল। হারিসের কথা শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা সেই উট দুইটি কোথায় যাদেরকে তুমি আকিক উপত্যকায় লুকিয়ে রেখেছো? এই কথা শুনে অবাক হয়ে গেল হারিস। সে বুঝতে পারল একমাত্র আল্লাহই এই খবর জানতেন, নিশ্চয়ই তিনি এই খবর জানিয়ে দিয়েছেন তার রাসূলকে, নইলে এই খবর জানা তার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না। সাথে সাথে হারিস ইবনে দিরার কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। এবারে চলুন জানা যাক আমাদের মা উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ইবাদত বন্দেগী এবং তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে। একবার এক জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে। তিনি দেখলেন সেই দিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা সিয়াম রেখেছেন। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তুমি কি গতকাল সিয়াম রেখেছিলে? উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন, তাহলে কি আগামীকাল রাখতে চাও? জুয়াইরিয়া বললেন, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শুধু আজকের দিনের জন্য সিয়াম রেখো না। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, সে সময় ইহুদিরাও শুধুমাত্র একদিন শুক্রবারে বা জুমার দিনে সিয়াম রাখত। তাদের সাথে মিল হয়ে যায় বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করেননি। এজন্যই শুধুমাত্র জুমার দিনে সিয়াম রাখতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে তিনি অনুৎসাহিত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন শুধুমাত্র জুমার দিনে সিয়াম না রাখে, বরং তার আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে এভাবে সিয়াম রাখবে। উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার ইবাদত করতে খুবই পছন্দ করতেন। মাঝে মাঝে তিনি সারা দিন জায়নামাজেই কাটিয়ে দিতেন। একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর থেকে বের হয়ে মসজিদে গেলেন। তিনি দেখলেন সেই সময় জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা জায়নামাজে বসে দোয়া করছিলেন। এরপর দুপুরের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে এলেন। তিনি এসে দেখেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তখনও জায়নামাজেই বসে আছেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি সবসময় এই অবস্থাতেই থাকো? উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এর থেকেও ভালো কিছু শিখিয়ে দেব? তোমার কাছ থেকে যাওয়ার পর আমি চারটি কালিমা তিনবার পড়েছি। তুমি ভোর থেকে এই পর্যন্ত যত আমল করেছো তার থেকে সেই চারটি কালিমার সওয়াব বেশি। এবং সেই কালিমাগুলো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থাৎ আমি প্রশংসার সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং এই পবিত্রতা এত বেশি যা তার সৃষ্টির সমান, যা তার সন্তুষ্টির সমান, যা তার আরশের ওজনের সমান এবং তার কালেমার সংখ্যার সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই তার স্ত্রীদের খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য করতেন, তাদেরকে তারবিয়া দিতেন এবং উত্তম বিষয় শেখাতেন। উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন বনু মুস্তালিক গোত্রের নেতার মেয়ে। তখন তার জীবন ছিল প্রাচুর্য এবং স্বচ্ছলতায় পরিপূর্ণ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের পর তিনি দুনিয়ার সমস্ত ভোগবিলাস ত্যাগ করেন, খুবই সাদামাটা জীবন কাটাতে লাগলেন তিনি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ক্ষুধার্ত। তিনি বললেন, ঘরে খাওয়ার কিছু আছে কি? উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার দাসী কিছু সদাকার গোশত উপহার দিয়েছিল, শুধু সেটাই আছে, এছাড়া খাওয়ার কিছু নেই। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, ওটাই নিয়ে এসো। সেটা তার জায়গায় চলে এসেছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের জন্য বা আহলে বাইতের জন্য দান সদকা গ্রহণ করা বৈধ নয়, কিন্তু যদি কেউ কোনো কিছু উপহার দেয় তাহলে সেটা গ্রহণ করা বৈধ। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা তার জায়গায় চলে এসেছে। অর্থাৎ সেই সদকার গোশতগুলো উপহার হিসেবে দেওয়া হয়েছিল জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে গ্রহণ করলেন এবং উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে বললেন সেই গোশতগুলো নিয়ে আসতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক সফর করেছেন আমাদের মা উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ এবং উমরা করেছেন, বিভিন্ন যুদ্ধের সফরে গিয়েছেন। এমনই একটি যুদ্ধের সফর ছিল খাইবারের যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে। খাইবার ছিল মদিনা থেকে প্রায় 90 মাইল দূরের একটি এলাকা। এখানে ইহুদিদের অনেকগুলো দুর্গ এবং ক্ষেত খামার ছিল। মদিনা থেকে যেসব ইহুদিদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল তারা এখানে এসে বসতি স্থাপন করেছিল। এছাড়া এই জায়গাতে আগে থেকেই অন্যান্য ইহুদিদের বসবাস ছিল। খাইবারের ইহুদিরা সবসময় চক্রান্ত করত মুসলিমদের বিরুদ্ধে। এই খাইবারের ইহুদিরাই মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল আরবের সমস্ত মুশরিকদেরকে। এবং তখন আরবের কাফের মুশরিকরা একজোট হয়ে সম্মিলিত বাহিনী গঠন করে হামলা করতে এসেছিল মদিনায়, এবং এটা ছিল খন্দকের যুদ্ধের ঘটনা। কিন্তু এরপর আল্লাহ তাআলার ইচ্ছায় মুসলিমরাই বিজয়ী হন এবং কাফেররা পরাজিত হয়ে পালিয়ে যায়। এইসব কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহর ইচ্ছায় সেই যুদ্ধেও জয়ী হন মুসলিমরা। খাইবার জয়ের পর মুসলিমরা প্রচুর গনিমত লাভ করেন। ইহুদিদের ক্ষেত খামার খেজুর বাগান সহ যত সম্পদ ছিল সবই চলে আসে মুসলিমদের হাতে। কিন্তু এত এত ক্ষেত খামার, এগুলো চাষাবাদ করবে কে? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের আবেদনের ভিত্তিতে তাদেরকে কিছু দিনের জন্য খাইবারে বসবাসের অনুমতি দেন এবং সাথে শর্ত দেন, যখনই মুসলিমরা চাইবে তখনই তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করতে পারবে, আর ওরা যা ফসল ফলাবে তার অর্ধেক পাবে মুসলিমরা। এই শর্তে ইহুদিরা খাইবারে বসবাসের অনুমতি পায়। খাইবার বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনীনদের জন্য বাৎসরিক ভাতা প্রদানের ব্যবস্থা করেন। বছরে তাদেরকে 100 ওয়াসাক পরিমাণ খাদ্যশস্য দেওয়া হতো, যার মধ্যে 80 ওয়াসাক ছিল খেজুর আর 20 ওয়াসাক ছিল গম। 1 ওয়াসাক মানে হচ্ছে সহজ কথায় 1 উট ভর্তি বোঝা। উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, খাইবার বিজয়ের পর আমরা অর্থাৎ রাসূলের স্ত্রীরা বলাবলি করতে লাগলাম, এখন থেকে আমরা পেট ভরে খেজুর খেতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে বেতন দেওয়া হতো উম্মুল মুমিনীনদেরকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সবাইকে সমপরিমাণ অর্থ প্রদান করতেন। এরপর খলিফা হন আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি সিদ্ধান্ত নিলেন সাহাবিদেরকে তাদের মর্যাদা অনুসারে অর্থ প্রদান করবেন। যারা যত আগে ইসলাম গ্রহণ করেছেন তাদের মর্যাদা তত বেশি। সেই অনুসারে ওমর রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনীনদের জন্য বছরে 12,000 দিরহাম ভাতা নির্ধারণ করলেন। কিন্তু উম্মুল মুমিনীনদের মধ্যে দুইজন, অর্থাৎ জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা এবং সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তাদের দুজনের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ভাতা নির্ধারণ করলেন 6,000 দিরহাম। কিন্তু যেখানে অন্যান্য উম্মুল মুমিনীনদেরকে 12,000 দিরহাম দেওয়া হচ্ছে, সেখানে তাদের দুইজনকে 6,000 দিরহাম দেওয়া হচ্ছে কেন? এই কারণে তারা দুইজন এই ভাতা গ্রহণ করতে রাজি হলেন না। তখন খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করে বললেন, রাসূলের স্ত্রীদের মধ্যে যারা হিজরত করেছেন আমি তাদের জন্য 12,000 দিরহাম ঠিক করেছি। যেহেতু উম্মুল মুমিনীনদের মধ্যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা এবং সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তারা হিজরত করেননি, এছাড়া জীবনের এক পর্যায়ে তারা যুদ্ধবন্দিনী ছিলেন, সেই কারণে তাদের দুজনের জন্য অন্যান্য উম্মুল মুমিনীনদের তুলনায় অর্ধেক বেতনের ব্যবস্থা করেছিলেন খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উম্মুল মুমিনীনদের মধ্যে তাদের দুজনের মর্যাদার বিষয়টিকে এভাবেই বুঝেছিলেন তিনি। কিন্তু এই অবস্থায় উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে পার্থক্য করতেন না, আমাদের সবাইকে একই পরিমাণ অর্থ দিতেন। এই কথা শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং তিনি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন, সব উম্মুল মুমিনীনদেরকে একই অর্থ দেওয়া হবে। তখন থেকে সব উম্মুল মুমিনীনদেরকে 12,000 দিরহাম প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সব উম্মুল মুমিনীনদের মতো জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা তিনিও ছিলেন খুবই দানশীলা। আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি প্রচুর দান খয়রাত করতেন, দাস দাসী মুক্ত করতেন। একদিন উম্মুল মুমিনীন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আমার এই দাসটিকে মুক্ত করে দিতে চাই। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে একে তোমার মামার কাছে পাঠিয়ে দাও, তিনি মরুভূমিতে থাকেন আর এই দাসটি তোমার মামার দেখাশোনা করতে পারবে, যত্ন আত্তি করতে পারবে, এতে তুমি বেশি সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর উম্মুল মুমিনীন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন সম্পর্কে খুব বেশি জানা যায় না। সেই সময়টা তিনি কাটিয়েছেন ঘরে অবস্থান করে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে এবং ইলম শিক্ষা দিয়ে। অধিকাংশ আলেমদের মতে তিনি ইন্তেকাল করেছেন 56 হিজরিতে, তখন তার বয়স হয়েছিল প্রায় 70 বছর। মদিনার গভর্নর মারওয়ান ইবনুল হাকাম তার জানাজার সালাত পড়িয়েছিলেন এবং সেই জানাজায় প্রচুর লোক এসেছিল। এরপর তাকে দাফন করা হয় মদিনার বাকি গোরস্থানে, যেখানে তিনি ছাড়া আরও 8 জন উম্মুল মুমিনীন সমাহিত আছেন। উম্মুল মুমিনীন জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর উম্মুল মুমিনীনদের মধ্যে আয়েশা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা ছাড়া আর কেউ জীবিত ছিলেন না। ধীরে ধীরে তাদের সংখ্যা কমে আসছিল এবং তারা একে একে দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন। আল্লাহ তাআলা তাদের সকলের উপরেই রহম করুন এবং জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধি করুন। শেষ করার আগে সংক্ষেপে আরও একবার নজর দেওয়া যাক উম্মুল মুমিনীন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনের দিকে। উম্মুল মুমিনীন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে শিক্ষা পাওয়া যায় উত্থান পতন জীবনের স্বাভাবিক বাস্তবতা। বনু মুস্তালিকের যুদ্ধের আগে তিনি ছিলেন আরবের সবচেয়ে বড় গোত্রের সর্দারের মেয়ে, অথচ পরের দিন তিনি হলেন যুদ্ধবন্দিনী। এর পরের দিন তিনি ইসলাম গ্রহণ করলেন এবং হেদায়েত পেলেন এবং বন্দিত্ব থেকে মুক্তি পেলেন। এরপর তিনি উম্মুল মুমিনীন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার মহাসৌভাগ্য লাভ করলেন। এভাবে সবসময় একটি পরিস্থিতি থেকে আরেকটি পরিস্থিতির পরিবর্তন, এটাই হচ্ছে মানুষের জীবন। জীবন কখনো থেমে থাকে না, সবসময় এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয়। কাজেই জীবনের বিভিন্ন অবস্থায় যদি আমরা সত্য এবং হেদায়েতের পথ বেছে নিতে পারি, সেটাই হচ্ছে প্রকৃত সফলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের আগে জুয়াইরিয়ার বিয়ে হয়েছিল বনু মুস্তালিক গোত্রের এক ব্যক্তির সঙ্গে, যার নাম মুসাফি ইবনে সাফওয়ান। সে ছিল মুশরিক, ইসলামের চরম শত্রু। সে নিহত হয় বনু মুস্তালিকের যুদ্ধে, ফলে জুয়াইরিয়া তখন ছিলেন একজন বিধবা নারী। এরপর তিনি বন্দী হিসেবে মুসলিমদের হাতে আটক হন। সেই অবস্থায় চাইলেই তিনি জীবনের ব্যাপারে অভিযোগ করতে পারতেন, যেমনটা আজকাল আমরা আমাদের মধ্যে দেখতে পাই। জীবনে সামান্য কিছু কম বেশি হলেই বা সামান্য পান থেকে চুন খসলেই আমরা জীবনের সব কিছুর ব্যাপারে বীতশ্রদ্ধ হয়ে উঠি এবং অভিযোগ করতে থাকি। আমরা অভিযোগ করে বলতে থাকি, কেন আমার সাথেই এমন হলো? অথচ আমাদের মা উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা এমন ছিলেন না। জীবনের সকল অবস্থাতেই তিনি কল্যাণ এবং খায়ের তালাশ করতেন। তাই বন্দী হওয়ার পরেও তিনি ভাবছিলেন কীভাবে মুক্তি লাভ করার সুযোগ পাওয়া যায়, এবং সেই কারণেই তিনি সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহুর সাথে মুকাতাবা বা মুক্তির চুক্তি করেছিলেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা এবং সাহসী নারী। তাই বন্দী হওয়ার পরেও তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে মুক্তির আবেদন জানাতে এবং সাহায্য চাইতে দ্বিধা করলেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিলেন এবং জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করার প্রস্তাব দিলেন, তিনি সেই প্রস্তাব সরাসরি কবুল করে নিলেন। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে এক মুহূর্ত দেরি করলেন না। উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে এটা আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা, এবং সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে দেরি করা উচিত নয়, ভালো কাজে দেরি করা উচিত নয়। জীবনে আমাদের সামনে যখনই ভালো কিছু সুযোগ আসবে, তখন সাথে সাথে সেটা গ্রহণ করতে হবে। উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনের আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে তার সাদামাটা জীবন। রাসূলের সাথে বিয়ের আগে তিনি ছিলেন একজন গোত্রপ্রধানের মেয়ে, অনেকটাই আরবের রাজকন্যার মতো ছিলেন তিনি। প্রাচুর্য এবং ভোগবিলাসের মধ্যেই তিনি বেড়ে উঠেছিলেন, কিন্তু রাসূলের সাথে বিয়ে হওয়ার পর একেবারেই সাদামাটা জীবনে তিনি অভ্যস্ত হয়ে যান। সবসময় ইবাদত বন্দেগী এবং জিকির আজকারেই তিনি তার সময় কাটাতেন। এভাবে দুনিয়ার বদলে আখিরাতের প্রাচুর্য, আখিরাতের আরামায়েশ এবং আখিরাতের বিলাসিতাকেই তিনি প্রাধান্য দিয়েছেন, এবং সব কিছুর উপরে প্রাধান্য দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিকে। তাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মা উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার উপরে সন্তুষ্ট হয়ে যান, জান্নাতে তার মর্যাদা আরও বাড়িয়ে দিন, আর আমাদেরকেও জান্নাতে দাখিল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।